জিলানি জিলানি গোসেপা জিলানি 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 বরবীর জিলানি ওদের জান প্রাণ হতে প্রিয় জিলানি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান সত্যের দিশারি গৌসে জিলানি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতিটি অনুষ্ঠানে এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে যে আমাদের বিষয় সেটি হচ্ছে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র মুবারক নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, এবং সাথে সাথে আউলিয়া কেরামের চরিত্র মুবারক নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। দর্শক, আমাদের সাথে প্রতিদিন দুজন মুবাল্লিগ থাকেন, আজকেও আমাদের সাথে দুজন মুবাল্লিগ রয়েছেন। ইনশাআল্লাহ তাদের কাছ থেকে আমরা মাদানী ফুল সংগ্রহ করব। একজন হচ্ছেন মুবিন ভাই এবং অপরজন হচ্ছেন আমাদের জাবেদ ভাই, এবং আমাদের সাথে নাত খাই হিসেবে আমাদের মিনহাজ ভাই আছেন। ইনশাআল্লাহ ওনার কাছ থেকেও নাত পাক শুনব। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা জানেন, আমরা প্রতিটি পর্বে কয়েকটি আমরা প্যাকেজ আপনাদেরকে দেখিয়ে থাকি, মাদানী ফুল দেখিয়ে থাকি, ইনশাআল্লাহ সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি দরুদ শরীফের ফজিলত সম্বলিত হাদিসে পাক শুনি, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানে মূল অনুষ্ঠানে ফিরে আসবো। দর্শক, আল্লাহ তাআলার আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরুদ শরীফ পাঠ করলো না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। দর্শক, আমরা তো অনেকে মনে করি যে কৃপণ হচ্ছে যে ওই ব্যক্তি যে নিজের সম্পদকে খরচ করতে ভয় পায় বা করে না, তো কার্পণ্যবোধ করে, তাকে আমরা কৃপণ বলে থাকি। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সবচাইতে কৃপণ ব্যক্তি ওই ব্যক্তি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শোনার পর দুরুদ শরীফ পড়ে না। আমরা অনেক সময় বিভিন্ন মাহফিলে গিয়ে থাকি, কিতাবাদি পড়ে থাকি, মানুষের কাছ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শুনে থাকি, তখন আমাদের উচিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ শরীফ পড়া। দর্শক, আসুন আমরা একবার দুরুদ শরীফ পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রথমে একটি নাত পাক শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসছি।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব বল্লা। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমে সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। যখন হবে তোমার দিদার তখনই হবে আমার, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে। বলুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ। এই মন উদাস আমার, যেতে প্রিয় নবীর সহ
job.
যাব ছোটে আরব শহরে মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি আশায় প্রহর ঘুরব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় ঘুরব নবীর দয়ায় তাহার শেষে যেন মদিনায় হয় আমার কবর জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর যাই যে শত হাজি তোমায় দেবার প্রতি বছর যাই যে শত হাজি তোমায় দেবার প্রতি বছর মন চায় কৃপার নজর মন চায় আমার যায় পেতে তোমার কৃপার নজর মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অধমের আশার প্রহর
সুবহানাল্লাহ দর্শক অবশ্যই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে ডাকেন তাহলে সেই মদিনা শরীফে যেতে পারে আমাদের আশা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া এটি যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়ায় যেন আমরা মদিনা শরীফের হাজিরি আমাদের হয় আল্লাহ তাআলা কবুল করুক দর্শক আমাদের যে আজকের অনুষ্ঠান সত্যের দিশারি গৌসে জিলানি আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির চরিত্র মোবারক দর্শক চরিত্র হচ্ছে মানব জীবনের একটি অমূল্য সম্পদ এবং এই চরিত্রের দ্বারা একজন মানুষের সব কিছু জানা যায় বোঝা যায় দর্শক আর সেক্ষেত্রে বুজুর্গানের দিনের চরিত্র তো এমনিতেই অনন্য এবং তাদের চরিত্র যদি কেউ অনুসরণ করে তাহলে সেই ব্যক্তিও উপকার অর্জন করতে পারবে দুনিয়া এবং আখিরাতে দর্শক আমরা আমাদের মুবিন ভাইয়ের কাছ থেকে প্রথমেই আমরা আমাদের গৌসে পাক রহমতুল্লাহ তাআলার এই চরিত্র বিষয়ে যে আজকে আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ আমরা সেটা ব্যাপারে ওনার কাছ থেকে মাদানী ফুল চাইব জি
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অনেক বড় দয়া এবং মেহরবানি আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে যে সত্যের দিশারি গৌসে জিলানি রহমতুল্লাহি তাআলাহির মোবারক চরিত্র সম্পর্কে মোবারক স্বভাব সম্পর্কে আলোচনা করার সৌভাগ্য নসিব হচ্ছে আসলে এটা আমাদের জন্য অনেক বড় দয়া এবং ইহসানের যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে গৌসে পাক রহমতুল্লাহি তাআলাহি এর মতো পীরু মুর্শিদ দান করেছেন যে গৌসে পাক আলাইহি রহমতুর রহমান এর মতো মহান একজন ওলিয়ে কামিলের দামানের মধ্যে আসার সুযোগ আল্লাহ তালা করে দিয়েছে। তো আসলে আমার গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মুবারক আখলাক যদি আমরা দেখি, মুবারক চরিত্র যদি আমরা ওনার জীবনীর মধ্যে যদি আমরা দেখতে চাই, তাহলে ওনার চরিত্রের মধ্যে তো অনেকগুলো বিষয় তো আল্লাহ তাআলার দয়ায় ইনার চরিত্রের মধ্যে পাওয়া যায়। এবং আউলিয়ায়ে কামেলিন বুজুরগানে দিন রহিমাহুল্লাহ সালাম এর মুবারক চরিত্রগুলো, আখলাকগুলো, স্বভাবগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন উত্তমভাবে ইনাদেরকে দান করেছেন, যেটা আমরা হয়তো, যেটা আমাদের চিন্তার বাইরে, যেটা আমাদের আখলের বাইরে, হয়তো ইনাদের এই আখলাকের কারণে, এই চরিত্রের কারণে আল্লাহ তাআলার অনেক বান্দা তৌবা করে আল্লাহ তার রাসূলের মহব্বতের পথে চলে আসে। ইনাদের অনেক এই সুন্দর আখলাকগুলোর কারণে, চরিত্রগুলোর কারণে হয়তো যারা ইমান আনায়ন করেনি, আল্লাহ তাআলার একত্ববাদকে মেনে নেয়নি, হয়তো আউলিয়ায়ে কামিলিনের এই আখলাকগুলো এত উত্তম পর্যায়ের ছিল এবং উচ্চ পর্যায়ের ছিল যে ইনারা ইনাদের এই আখলাকগুলো দেখে, স্বভাবগুলো দেখে দিন ইসলামে ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। তো ইনাদের মধ্যে বিশেষ করে আমার গোসে পাক সরকারে বাগদাদ, তো ইনার মুবারক আখলাক তো এটা অনন্যই হবে। আর যেভাবে অন্যান্য বুজুরগানে দিন রহিমাহুল্লাহ সালাম ইনাদের চরিত্র যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে এগুলোর মধ্যে যেভাবে দানশীলতা পাওয়া যায় ইনাদের আখলাকের মধ্যে, তো আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মুবারক আখলাকের মধ্যেও দানশীলতা রয়েছে। এবং সাথে সাথে যদি আমরা চিন্তা করি, আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নত আদায়ের প্রতি, যে ইনাদের যে একটা আমার নবীর স্বচ্ছা গোলামি, যেটা আমার নবীর স্বচ্ছা অনুসরণ, এটা তো বুজুরগানে দিনদের মধ্যে পাওয়া যায়। তো আমার গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহির মুবারক জীবনীর মধ্যে এটা পাওয়া যায়, যে কাউকে কেউ অসুস্থ হলে তার শুশ্রূষা করার জন্য যাওয়া, তাকে সেবা করার জন্য যাওয়া, তাকে খিদমত করার নিয়তে বা তাকে দিলখুশি করা এই নিয়তে যাওয়া। তো আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি ঘটনা কিতাবের মধ্যে এমন এসেছে যে হযরত শেখ সালেহ ইসমাইল বিন আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি বর্ণনা করছেন, হযরত শেখ আলী বিন হাইতামি রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি একজন আল্লাহ তাআলার বলি, যিনি অসুস্থ হতেন তখন কখনো কখনো আমরা জমিনের দিকে তাশরিফ নিয়ে আসতেন এবং সেখানে কয়েকদিন অতিবাহিত করতেন। একবার তিনি সেখানে অসুস্থ হয়ে গেলেন, তখন তার নিকট গৌসে সমদানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বাগদাদ শরীফ থেকে শুশ্রূষার জন্য তাশরিফ নিয়ে এলেন। যদি আমরা একটা চিন্তা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বলি, যিনি আমরা মানে ওলিদের সর্দার, যিনি ওলিদের রাজা মহারাজা, যিনার কে আলহামদুলিল্লাহ বলা হয়, যিনার সাদকায় বিলায়াত আলহামদুলিল্লাহ অন্যান্য তকসিম হয়, তো ওই গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উত্তম আদর্শকে কেমন ভাবে ধারণ করেছেন, যে আমার নবীর উত্তম চরিত্রগুলো কেমন ভাবে নিজের মধ্যে নিয়েছেন, যে একজন আল্লাহ তাআলার নেক বান্দা অসুস্থ, ওনার শুশ্রূষার জন্য স্বয়ং ইমামুল আউলিয়া কি তাশরিফ নিয়ে। তো এখন আরও এসেছে আলহামদুলিল্লাহ জাওয়াজা, আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ওখানে তাশরিফ নিয়ে গেলেন, কিতাবের মধ্যে আসছে উভয়ে আমরা এখানে একত্রিত হলাম, তাতে দুটি খেজুর গাছ ছিল যা চার বছর ধরে শুকিয়ে গিয়েছিল এবং এতে ফল ধরত না, খেজুর গাছ শুকানোর কারণে ফল ধরছে না,
অর্থাৎ যেটাকে আমরা বলি যে গাছ মরে গিয়েছে,
গাছ মরে গিয়েছে। তো তখন উনি বললেন আমি তা কেটে ফেলার ইচ্ছা পোষণ করলাম। তখন হযরতে শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি দাঁড়ালেন এবং এর মধ্যে একটির নিচে গিয়ে উযু করলেন। তো কিতাবের মধ্যে আরো আসছে এবং অপরটির নিচে দুই রাকাত নফল নামাজ আদায় করলেন। তখন তা সতেজ হয়ে গেল, ওই গাছ কি হয়ে গেল, সতেজ হয়ে গেল এবং এর থেকে পাতা বের হয়ে গেল আর সেই সপ্তাহেই এতে ফল এসে গেল। অথচ তখন খেজুরের ফলনের সময়ও ছিল না। তখন ইনি বলল আমি আমার জমি থেকে কিছু খেজুর নিয়ে তার কিতমতে উপস্থিত হলাম, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তা খেলেন এবং আমাকে বললেন আল্লাহ পাক তোমার জমি, তোমার দিরহাম, তোমার শা ওজন বিশেষ এবং তোমার দুধে বরকত দান করে। তো কিতাবের মধ্যে আসছে হযরত শেখ ইসমাইল বিন আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি
ইনি বলেন, আমার জমিতে অন্যান্য বছরের তুলনায় 2-4 গুণ বেশি ফলন হতে শুরু করে। যদি আমরা এটা চিন্তা করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজ্জা ওয়া জাল্লার নেক বান্দাগণের আলোচনা যদি আমরা শুনে থাকি, বিশেষ করে আমার গোসা পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির মুবারক ঘটনা আমরা শুনছিলাম যে ইনারা আল্লাহ তাআলার বান্দাদের প্রতি খের কোয়াই করার মন মানসিকতা, ইনাদের প্রতি দোয়া করার মন মানসিকতা, তো এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ বর্তমান জামানায় যদি চিন্তা করি আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির এই মুবারক আখলাকগুলোকে আচরণগুলোকে আমার আমির এহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী, তো ইনি আমাদেরকে আলহামদুলিল্লাহ জাফাজাল এই উত্তম আচরণগুলো কিন্তু শিক্ষা দিচ্ছে কিভাবে দাওয়াত ইসলামের মাদানী মহলেও আলহামদুলিল্লাহ যখন কেউ অসুস্থ হয়ে যায় ইনাকে দেখার জন্য আমার নবীর সুন্নাত আদায়ের নিয়তে এর দিল জয়ী করার জন্য আলহামদুলিল্লাহ জাফাজাল আমির এহলে সুন্নাত যেমন উৎসাহ দিচ্ছেন ঠিক তেমনিভাবে নেক আমল রিসালার মধ্যেও কিন্তু আলহামদুলিল্লাহ সে ব্যাপারে তারগিব এসেছে।
দর্শক খুব সুন্দর কথা আমরা মুমিনের কাছ থেকে শুনেছি এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ যে চরিত্র সেটি হুজুর গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তার উপরে আমল করেছেন এবং অনুসারীদেরকে উৎসাহিত করেছেন যেন সে ব্যাপারে আমরা অনুসারীরা যেন হুজুর গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসেন তারাও যেন সে তার উপর আমল করে এবং আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়াও সেই অনুযায়ী আমল করে থাকেন এবং মুরিদদেরকে ইসলামী ভাইদেরকে সে ব্যাপারে উৎসাহিত করেন। দর্শক আমাদের এখন একটি প্যাকেজ নেওয়ার সময় হয়ে গেছে, সেটা নেব, এরপর ইনশাআল্লাহ আবার ফিরে আসছি। জি
ওলি আল্লাহর বাংলাদেশ গাউস কুতুবের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ আল্লাহর বাংলাদেশ গাউস কুতুবের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ আলা নবী ওলির আশিক যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর আলা নবী ওলির আশিক যারা আমরা তাদের বংশধর তাদের ভালোবাসার বাস্তে রহম করো আল্লাহ রহম করো আল্লাহ
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা আনোয়ারুল জবিনের চারপীর আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির আরেকজন ওলিয়ে কামিল হযরত শাহ সৈয়দ আফজালউদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে শ্রবণ করব ইনশাআল্লাহ। হযরত শাহ সৈয়দ জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির এক পুত্রের নাম হযরত শাহ সৈয়দ আফজালউদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা, তিনিও পিতার সফর সঙ্গী ছিলেন এবং দৌলতপুর ঘাঁটি থেকে মগ বিতরণ যুদ্ধে তিনিও অংশগ্রহণ করেছিলেন। পিতার সাথে আকবরী মসজিদ সংলগ্ন পশ্চিম শাল গ্রামে বসতি স্থাপন করেন, কিন্তু সেখানে তিনি বেশি দিন ছিলেন না। এ প্রসঙ্গে ঐতিহাসিক মাহবুবুল আলম বলেন, মুর্শিদাবাদ থেকে এলএম শিক্ষায় শিক্ষিত শাহ আফজল এক পর্যায়ে পশ্চিম চাল ত্যাগ করে পুনরায় দৌলতপুর চলে আসেন। সৈয়দ সুলতান সম্পর্কে শাহ সৈয়দ আফজলের মামা অর্থাৎ শাহ সৈয়দ জালালউদ্দিন বুখারীর শ্যালক। মা বাবা গিনা প্রবাদের সচরাচর যেরকম মিল থাকার কথা, তাদের মধ্যে ছিল ঠিক উল্টোটা, যার ফলে ভাগিনার সাথে বনিবানা না হওয়ায় দৌলতপুর থেকে সৈয়দ শাহ আফজলউদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি পটিয়ার নালন্দায় চলে যান। সেখানেও মগদের সাথে হযরত শাহ আফজাল রহমতুল্লাহি তাআলা আলাইহির যুদ্ধ হয়। নামাজরত অবস্থায় মগদের অতর্কিত হামলায় তিনি সেখানে ইন্তেকাল করেন। মগেরা শাহ আফজাল রহমতুল্লাহি তাআলা আলাইহির মাথাকে নিয়ে বাঁশের ডগায় ঢুকিয়ে আনন্দ উল্লাস করেন। এক পর্যায়ে শাহ আফজলের খণ্ডিত মুন্ড উদাও হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই স্থানের নাম হয় বাঁশখালী এবং বাঁশখালীর মধ্যে একটি গ্রাম এ নামও আছে বাঁশখালা নামে। আধ্যাত্মিক শাহ আফজলের মুন্ডটি দৈব বলে অলক্ষ নালন্দায় গিয়ে ধরের সাথে জুড়ে যায়। কথিত আছে যে শাহ সৈয়দ আফজলের রক্তাক্ত জামা ও কাটা আঙ্গুল দৌলতপুর বাড়িতে দাফন করা হয়। দৌলতপুরে তার লাশ দাফনের বিষয়টি কি কতটুকু সত্য তা জানা যায়নি, কারণ দৌলতপুরে শাহ সৈয়দ আফজলের কোনো মাজার নেই। ধারণা করা হয় যে তার অনুসারীরা রক্তাক্ত জামা এবং কাটা আঙ্গুল পশ্চিমচাল গ্রামস্থ পিতা শাহ সৈয়দ জালালউদ্দিন বুখারি রহমতুল্লাহ তাআলা আলাইহির কবরের পাশে দাফন করেন এবং সেখানে তার মাজার রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে উলিয়ে কামিলের আদব করার এবং তিনাদের মাজারে হাজিরি দেওয়ার সৌভাগ্য নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, দর্শক আমরা খুব সুন্দর সংক্ষিপ্ত পরিচিতি আমরা শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুজুর্গানে কিরামের বরকত নসিব করুক। দর্শক, আমাদের যে আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে গৌসে পাকের চরিত্র মোবারক নিয়ে, তো আমরা আমাদের জাবেদ ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে শুনবো। জি জাবেদ ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এমন এক মহান ওলির আলোচনায় বসার সৌভাগ্য অর্জন হয়েছে যে যিনি আমাদের পীরের পীর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির, আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আসলে আজকে যে বিষয় দেওয়া হয়েছে চরিত্র, চরিত্রের মূলত দুটি অংশ থাকে, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ। গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির চিন্তা করতে গেলে দেখা যায় যে এ বিষয়ে আমরা খারাপটাই চিন্তাই করতে পারবো না, মাথায় রাখতেই পারবো না। তো চরিত্রের উত্তম চরিত্র যে তাকে বলা হয় আখলাকে হামিদা, আখলাকে হামিদার বিভিন্ন সংজ্ঞা রয়েছে যে যেগুলো উত্তম চরিত্রের মধ্যে পড়ে। এর মধ্যে হচ্ছে সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন, পরিষ্কার পরিচ্ছন্ন, দয়া করা, সমাজসেবা করা, যেগুলো মূলত আল্লাহ তাআলা এবং আল্লাহর প্রিয় হাবিব হাবিবে লাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টিমূলক কাজ, এবং এর মধ্যে রয়েছে ইলমের দিনও রয়েছে। তো আজকে আমরা এমন একটা ইলমের দিন সম্পর্কে শ্রবণ করব যে শেখ মোহাম্মদ বিন কায়েদ মাওলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একবার আমি গাউসে সামদানি কুতুবে রাব্বানি শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলার দরবারে উপস্থিত ছিলাম। আমি হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বিভিন্ন প্রশ্নে করতে থাকলাম। প্রশ্ন করতে করতে এক পর্যায়ে আমি এটাও প্রশ্ন করেছিলাম যে হুজুর আপনি আপনার মূল কাণ্ড ভিত্তি কিসের উপর রেখেছেন? তখন হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি উত্তর দিলেন যে আমি আমার মূল কাণ্ড ভিত্তি রেখেছি সততা ও সত্যবাদিতার উপর, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, এবং আমি যখন মাদ্রাসায় যেতাম ছাত্র অবস্থায় কখনো মিথ্যা বলিনি। বলা হচ্ছে শৈশবে যখন মাদ্রাসায় যে পড়তাম তখনও কোনো মিথ্যা বলিনি। অতঃপর বললেন আমি একদিন হজের মৌসুমে জঙ্গলের দিকে গিয়েছিলাম, আমি একটি ষাঁড়ের পেছনে পেছনে যেতে লাগলাম। হঠাৎ সেই ষাঁড় পেছনে ফিরে আমার দিকে তাকিয়ে বলল যে হে আব্দুল কাদের, তোমাকে এই কাজের জন্য সৃষ্টি করা হয়নি। আমি ঘাবড়ে গেলাম, অর্থাৎ গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ঘাবড়ে গেলেন এবং ঘাবড়ে গিয়ে বাড়িতে ফিরে এলেন। বাড়িতে ফিরে এসে ছাদে বসলেন, ছাদে বসে দেখলেন যে আরাফাতের ময়দান
তিনি সেখানে
স্থাপন হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে রয়েছেন।
আচ্ছা,
তো এরপর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রহমতুল্লাহ তাআলা আলাইহার নিকট গেলেন এবং বললেন যে আম্মা জান, আপনি আমাকে আল্লাহ তাআলার রাস্তায় কি করে দেন, ওয়াকফ করে দেন। তো গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এই কথা বলার সাথে সাথে তখন আম্মা জান আরজ করলেন যে এর কারণ কি? তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই ষাঁড়ের কথাটা পুনরাবৃত্তি করলেন।
আচ্ছা, মাশাআল্লাহ।
বলার সাথে সাথে ইনার আম্মা রহমতুল্লাহ তাআলা আলাইহা অজর্ণয়নে কান্না করতে লাগলেন, চোখ দিয়ে পানি গড়াচ্ছিল। তখন ওই মুহূর্তে হুজুরে গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে যাওয়ার জন্য অনুমতিও দিয়ে দিলেন এবং আব্বা জানের উত্তরাধিকারী সূত্রে ইনার আম্মা জানের কাছে 80 দিরহাম ছিল। হয়তো আমরা এই ওয়াকিয়াটা বারবার শুনে থাকি, এটার মধ্যে অনেক শিক্ষণীয় মাদানিফুল বিদ্যমান রয়েছে যে 80টি দিরহাম ছিল, উত্তরাধিকারী সূত্রে গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে 40 দিরহাম দেওয়া হলো এবং তা বিশেষ জোব্বার সাথে সেলাই করে দেওয়া হয়েছিল।
আচ্ছা,
এবং তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে তিনার আম্মা জান জিলান শহর পর্যন্ত কি করে দিলেন,
আগিয়ে
দিলেন যে বাগদাদ শরীফে যাওয়ার জন্য। তো হুজুরে গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বাগদাদের দিকে রওনা হলেন। বাগদাদের দিকে যখন রওনা হলেন তখন সে দেখলেন যে ইরানের শহরের সামনে অগ্রসর হতে ডাকাতের একটি দল কাফেলাকে ঘিরে নিল। ওই ডাকাতের দলের মধ্যে 60 জন কি ছিল? ডাকাত ছিল। প্রত্যেকে জিনাদের সম্পদ অর্থ লুট ছিল, যা কিছু সব কিছু লুটে নিচ্ছিল। লুটে নেওয়ার পর একজন ইনাদের সার্গিত এসে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে প্রশ্ন করলেন যে আপনার কাছে কি আছে। তখন গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি উত্তর দিলেন যে আমার কাছে 40 দিরহাম আছে। বললেন এগুলো কোথায়? তখন গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে এগুলো আমার জুব্বার বগলের পাশেই সিলাই অবস্থায় রয়েছে। তখন তিনি এটা কি বললেন, খেয়ালে নিয়ে না, বলো হয়তো খামখেয়ালি করছে,
ছোট বাচ্চা
খামখেয়ালি করছে, চলে গিয়েছেন। পুনরায় আরেকজন সার্গিত এলেন ডাকাতের, এসে বললেন যে যে আপনার কাছে কি আছে। এই একই প্রশ্নের উত্তর একইভাবে দিলেন গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি। তখন ইনাদের ডাকাতের যে সর্দার ছিল, সর্দার এটা শোনার পরে, দুজনের কাছ থেকে শোনার পরে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ডেকে পাঠালেন। তো গোসে পাক সামনে উপস্থাপন করা হলো। তো বললেন যে আপনার কাছে কি আছে? তো বললেন আমার কাছে 40 দিরহাম রয়েছে। তা কোথায় রয়েছে? বলা হচ্ছে ইনি রহমতুল্লাহি তাআলাই বলছেন এগুলো আমার বগলের আস্তিনের এক জায়গায় আমার আপনার মাজান সেলাই করে রেখেছেন। তখন যখন এটা খোলা হলো দেখল যে সত্যি সত্যি 40 দিরহাম বের হয়ে গেল। তখন ডাকাতের সর্দার অবাক হয়ে গেল, এটা কীভাবে সম্ভব? কেউ কারো সম্পদকে গোপনে রাখতে চায় বাঁচানোর জন্য, কিন্তু এই ছোট্ট শিশু বলেই দিচ্ছে। তো গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি কী করলেন যে বৎস, তুমি তোমাকে কোন জিনিসটা বলার জন্য বাধ্য করেছে? তুমি তো চাইলে এটা গোপন রাখতে পারো।
সে ডাকাতের সর্দার জিজ্ঞাসা করলো।
হ্যাঁ, ডাকাতের সর্দার জিজ্ঞাসা করলো।
আচ্ছা,
তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে আমি আমার মায়ের সাথে ওয়াদা করেছি, মিথ্যা বলবো না।
মাশাআল্লাহ।
তখন ওই ডাকাতের সর্দার অজর্ণ কান্না শুরু করে দিলেন, যে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে কে কী জন্য কান্না করছে। তখন বলছে তুমি এক ব্যক্তি যে মায়ের ওয়াদা পালন করার জন্য মিথ্যা বলো নাই, ওয়াদা পালন করছো, কিন্তু আমি এমন একজন নাফারমান যে আমি এই পর্যন্ত আল্লাহ তাআলার নাফারমানি করে আসছি, ওয়াদা খিলাফ করে আসছি, মানুষের সম্পদ লুণ্ঠন করে যাচ্ছি। এই এটা 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 থেকে অনেক শিক্ষণীয় মাদানিফুল বিদ্যমান রয়েছে। দেখেন, এটা থেকে বোঝা যায় যে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি সততাই ছিলেন, সত্যবাদিতাও ছিলেন। ইনার এই এই ঘটনার মধ্যে আরেকটা জিনিস ছিলেন যে মায়ের সাথে ওয়াদা করে এসেছিল, এটাই পালন করেছিলেন। আরেকটা জিনিস বিদ্যমান আমরা পাই যে সেটা হচ্ছে ইলমে দ্বীন শিকার জন্য কোথায় আল্লাহর রাস্তায় সফর করেছেন।
মাশাআল্লাহ,
এটাই হচ্ছে আমার গোসের চরিত্র।
দর্শক, আসলে বুজুর্গানের দিনের এক একটি আচরণ, এক একটি চরিত্র, এক একটি কিরদার যেটাকে বলা হয়, সেগুলো মানুষ শিক্ষণীয় শিক্ষার অনেকগুলো মাদানিফুল সেখানে থাকে। যেমন গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবনে কখনো মিথ্যা বলেননি এবং ছোট বয়সে তিনি মিথ্যা না বলেননি, তার ফলাফল তিনি সাথে সাথে দেখেছেন যে সেই ডাকাত দলের যারা ছিল তারা তওবা করেছে, প্রত্যেকে তওবা করেছে। দর্শক, এখন বিষয় হচ্ছে যে আমরা গোসে পাককে মহাব্বত করি, দাবি করে থাকি, কিন্তু আমাদের অবস্থা এমন যে আমরা কথায় কথায় মিথ্যা বলি, ছোট বাচ্চাদেরকে মিথ্যা শিখিয়ে দিই, নিজে মিথ্যা বলি, তারপরে অর্থাৎ মিথ্যার মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। তো আমরা যারা গোসে পাককে মহব্বত করে থাকি, বিশেষ করে আমরা মুসলমান, তো এমনিতেই মিথ্যা বলা যাবে না এবং মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। তো দর্শক, তাই আমাদের উচিত যে মিথ্যা থেকে বেঁচে থাকা, সদা সত্য কথা বলা। দেখুন, সত্য কথা এমন একটা জিনিস যে কেউ যদি সত্য বলতে থাকে তখন আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তির নাম সিদ্দিক হিসাবে লেখা হয়, অর্থাৎ সত্যবাদীদের সর্দার হিসেবে লেখা হয়। আর কোনো ব্যক্তি যারা অনেকে যাদের মিথ্যার অভ্যাস আছে, তারা মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় যে আল্লাহ তাআলার দরবারে তাদের নাম কাজ্জাব হিসেবে লেখা হয়, যে মৃত্যুকদের সর্দার। তাই আমাদের উচিত যে আমরা যে মিথ্যার মধ্যে ডুবে আছি, তো আমাদের নাম কি সেই হিসাবে মিথ্যাবাদী হিসেবে, কাজ্জাব হিসেবে লেখা হচ্ছে, নাকি সিদ্দিক হিসেবে লেখা হচ্ছে? দর্শক, একটু চিন্তা করা দরকার যে আমরা যে যে স্থানে আছি আমরা যেন মিথ্যা না বলি, এবং মিথ্যা বলতে হয় এমন কাজও যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা যে বিষয় শুনেছি আমাদের জাবেদ ভাইয়ের কাছ থেকে, আসলে শিক্ষার জন্য এই ছোটো ঘটনাটাই কিন্তু অনেক বড় যথেষ্ট। দর্শক, আমাদের কাছে কয়েকটি কল আছে, আমরা কল নেব, এরপরে ইনশাআল্লাহ আবার ফিরে আসছি। জি, কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ আলী, আমি দিবাড়িয়া থেকে আজকে মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখার সৌভাগ্য রসিব হচ্ছে। মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল যে চ্যানেল মানুষদেরকে গুণা থেকে বাঁচায়, যে চ্যানেল দেখলে মানুষ কখনো গুণার কাজে লিপ্ত থাকে না। মাদানী চ্যানেল সর্বদা আমাদেরকে নেকির কাজে উৎসাহিত করছে, তার কারণে মাদানী চ্যানেল যারা পরিচালনা করতেছে সকলকে আন্তরিক মোবারকবাদ।
ধন্যবাদ, আপনাকেও মোবারকবাদ। জি, পরবর্তী কল।
আমি কোথা থেকে বলতেছি, আমি আবুল আমার, আমি একটা নাচের আছে শুনতে চাই, জীবনে হবে কি তোমার দিদা।
মাশাআল্লাহ। জি, পরবর্তী কল।
আমি বলতে চাচ্ছি বেলা সারা কি মনে হচ্ছে বড় কাদের জিলানিকে নিয়ে আলোচনা হচ্ছে, মাদানী পুল দেওয়া হচ্ছে। ধন্যবাদ রাশেদ ভাই, আসলে যে মাদানী পুল নিয়ে আসছেন বড় বৃহৎ কাদের জিলানিকে নিয়ে, আমরা শুনছি অনেক মাদানী পুর বাদী এমনি শিখতেছি, আসলে এগুলা থেকে আমরা অনেক দূরে ছিলাম, আর এগুলা মাদানী ছাড়ানোর মাধ্যমে আমাদের সৌভাগ্য হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো লাগছে, অনেক মনে নাম।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক অবশ্যই যে মাদানী চ্যানেল হচ্ছে একটি পুরোপুরি শরীয়ত সম্মত এবং ইসলামিক চ্যানেল, এবং এই চ্যানেলের মাধ্যমে আমরা দিনকে প্রচার করার চেষ্টা করছি। তো দর্শক, আপনারা দেখুন এবং এই চ্যানেল দেখার দাওয়াত দিন। আমাদেরকে একজন আমাদেরকে অনুরোধ জানিয়েছে যে একটি নাত পড়ার জন্য, জীবনে হবে কি তোমার দিদা। মিনহাজ ভাই,
জীবনে হবে কি তোমার দিদা, ইয়া রাসূলাল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলাল্লাহ, এ আশাই রয়েছি
আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে গোসু পাক রাদিয়াল্লাহু তাআলার চরিত্র মুবারক। তো আমরা ইনশাআল্লাহ আমাদের মুমিনদের কাছ থেকে আরো কিছু শুনবো।
মাশাআল্লাহ আমরা সরকারে বাগদাদ হুজুরে গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সত্যবাদিতার আলোচনা মাশাআল্লাহ জাবেদ ভাই থেকে শুনছি। আসলে আমার গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই সত্য বলার সেই দৃষ্টান্ত আজও আমাদের মাঝে বিরল, এবং কিয়ামত পর্যন্ত যত আল্লাহ তাআলার বান্দা সত্যের উপর নিজের জীবনকে অতিবাহিত করার কী করবে, প্ল্যানিং করবে, চেষ্টা করবে, তো তাদের জন্য আমাদের জন্য এটা অনেক বড় উৎসাহের যে গোসে পাক রহমতুল্লাহ তাআলাহির মুবারক জিন্দেগি থেকে, মুবারক জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদেরকেও সত্যের উপর নিজেকে পরিচালিত করা এবং নিজের পরবর্তী আপকামিং জেনারেশন যারা আছে, নিজের পরিবার পরিজন যারা আছে, তো তাদেরকেও আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলাহির মহাব্বত ভালোবাসা এবং গোসে পাকের উত্তম আচরণগুলো এবং ইনার সততা সত্যবাদিতা এই জিনিসগুলো কিন্তু অপরের কাছেও নেকির দাওয়াত হিসাবে পৌঁছানো এটাও কিন্তু আমাদের জিম্মাদারি। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বিশেষ করে আজকে মাদানী চ্যানেল তো আমাদেরকে আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ওই অনন্য গুণাবলীগুলো আখলাকগুলো মাদানী চ্যানেলের মাধ্যমে অপরের কাছে পৌঁছাচ্ছে বা আপনার কাছে পৌঁছিয়ে দিচ্ছে। তো ঠিক একইভাবে এই বিষয়গুলো যেমন মাদানী চ্যানেল এর মাধ্যমে মুবালিকরা পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে, ঠিক একইভাবে প্রত্যেক মুসলমানেরও জিম্মাদারি যে আমরা যেন আমার গোসে পাকের এই মুবারক মাসে গোসে পাকের চর্চা অনুশীলন, ইনার আখলাকের অনুশীলন, ইনার উত্তম আচরণের অনুশীলনগুলো আমাদের মাঝে চলে আসে। তো এই জন্যই কিন্তু আজকের আলোচনা। তো এরই ধারাবাহিকতায় যদি আমার গোসে পাকের আরও কিছু উত্তম আচরণের দিক যদি আমরা দৃষ্টিপাত করি, এর মধ্যে দেখা যায় যে আউলিয়ায়ে কামেলিন এর মাঝে তুষামুত করা, আউলিয়ায়ে কামেলিন এই বিষয়গুলো ইনাদের জিন্দেগি থেকে অনেক দূরে এবং ইনাদের আখলাকগুলোর অনেক বিপরীত বিষয়। তো কিতাবের মধ্যে আসছে যে আমরা অনেক সময় দেখা যায় বড় কোনো ব্যক্তিত্ব যদি হয়ে যায় বা উনাদের পক্ষ থেকে যদি কোনো মিথ্যাও চলে আসে বা কোনো খারাপ বিষয়ও যদি কি হয়ে যায়, দৃষ্টিগোচর হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা কি করে আমাদের মধ্যে দেখা যায়, তো আমরা উনাদের খারাপ বিষয়গুলোকে আমরা কি করি না, দেখিয়ে দিই না বা তাকে নেকির দাওয়াত দিই না, তাকে সংশোধন করার প্রচেষ্টা আমরা চালাই না। কিন্তু আপনি নেক বান্দা আউলিয়ায়ে কামিলিনদের মাঝে এই গুণাবলীগুলো অনেক আলহামদুলিল্লাহ মজবুতভাবে ইনাদের জিন্দেগির মধ্যে উত্তম আচরণের মধ্যে পাওয়া যায়। যেমন আমার গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এইরকম সে যত উচ্চ পর্যায়ের হোক না কেন, সে যত উচ্চ মাপের হোক না কেন, দুনিয়াবী লেভেলে তার পজিশন যত উচ্চ পর্যায়ের হোক না কেন, তো আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির আখলাকের মধ্যে এটা ছিল যে তাকে সংশোধন করার জন্য নেকির দাওয়াত পেশ করে দেওয়া, আর এটা তো একটা গেল। আর দ্বিতীয় বিষয় যে আমাদের মাঝে বর্তমানে দেখা যায় যদি কেউ ভালো লেভেলের থাকে বা ধন সম্পদের অধিকারী, ধন সম্পদের মালিক থাকে, তো তাদের সাথে লিঙ্ক স্থাপন করা, তাদের সাথে তোষামুদ করে সম্পর্ক স্থাপনের মাধ্যমে, তো এটা কেন থাকে, যে লোভের কারণে থাকে, তার সাথে থাকার কারণে সম্পদের মালিক হওয়া যাবে, বিভিন্ন উপহার উপটকন পাওয়া যাবে, দুনিয়াবী লিঙ্ক এগুলো মিলবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নেকবান্দাগণ তো এগুলো থেকে পবিত্র, সম্পদের লোভ থেকে পবিত্র। যেমন আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মুবারক দরবারে একজন ব্যক্তি বিশেষ করে খলিফা জামানার তৎকালীন ওই এলাকার যিনি আসলেন, এই ঘটনা বর্ণনা দিচ্ছেন শায়খ আবুল আব্বাস কিজার রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি বর্ণনা করতেছেন এক রাতে আমি বাগদাদ শহরে শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির মাদ্রাসার মধ্যে তাশরিফ নিয়ে গেলাম, উপস্থিত হলাম। একজন খলিফা আমার গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কিদমতে আসলো এবং সালাম করার পর আরজ করলো যে আমাকে কিছু উপদেশ দি, এবং ধন সম্পদের 10টি থলে আমার গোসে পাকের দরবারে উপস্থাপন করলে,
আচ্ছা,
যা খাদেম হাতে নিয়ে দাঁড়িয়েছিল।
আচ্ছা,
তিনি বললেন আমার এই থলেগুলোর প্রয়োজন নেই, আমার গোসে পাক ইরশাদ ফরমাচ্ছেন আমার এই থলের
প্রয়োজন নেই,
সম্পদের প্রয়োজন নেই, কিন্তু খলিফা ফিরিয়ে নিতে কি জানাচ্ছেন অস্বীকার, খলিফা বলতেছেন এটা আপনাকে রাখতেই হবে এবং গ্রহণ করার জন্য অনেক জোর করতে লাগে। অতএব তিনি একটি থলে ইনার ডান হাতে নিলেন এবং আরেকটি বাম হাতে, আর উভয়টিকে মুচড়ালেন, কিতাবের মধ্যে আসছে তখন তা থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো।
আচ্ছা,
অতঃপর তিনি সেই খলিফাকে বললেন তুমি কি আল্লাহ পাককে ভয় করো না যে মানুষের রক্ত নিয়ে আমার নিকটে এসেছ, এই কথা শুনে সে বেহুশ হয়ে গেল। তো এই মুবারক ঘটনা যেটা বাহজাতুল আসরার কিতাবের 120 পৃষ্ঠার মধ্যে
বর্ণনা করা হয়েছে। যদি আমরা এই ঘটনা থেকে যে অনেকগুলো বিষয় আমি আরজ করার চেষ্টা করব আমার গোসে পাকের উত্তম আচরণের ব্যাপারে, যেটা নেকির দাওয়াত দেওয়া, সে যেই হবে হোক, জামানার খলিফা হোক, জামানার বাদশাহ হোক বা জামানার উচ্চ পর্যায়ের কেউ হোক, তো আউলিয়ায়ে কামেলিনের মাঝে, নেক বান্দাগণের মাঝে তো এই স্বভাব ছিল যে তারা তাদেরকে নেকির দাওয়াত দিতেন, আল্লাহ তাআলার ভয়ের শিক্ষা দিতেন। আর এটা ইমামুল আউলিয়া ইনার কাছে এত মজবুতির সাথে ছিল, ইনার হিম্মতের মধ্যে এটা ছিল যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইনাকে এমন উচ্চ শান দিয়েছেন যে খলিফা হোক, বাদশাহ হোক, ইনাকে হাতোহাত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়ের দাওয়াত দেওয়া, তাকে নেকির দাওয়াত দিয়ে তওবা করার দিকে উৎসাহিত করা। তো এই কাজগুলো আমার গোসে পাক আলাইহি রাহমা ইনার জীবনের মধ্যে ছিল। তো এভাবে যদি আমরা চিন্তা করি, এখানে আরেকটি বিষয় যেটা তুষামুদের বিষয়, যে আজকে যদি আমাদের ব্যাপারে হতো, আজকে বর্তমান জামানার যদি আমাদের কারো ব্যাপারে হয় যে কেউ থলে নিয়ে এসেছে টাকার বস্তা নিয়ে আসছে, তো এটা তো দরবারওয়ালা তো খুশি হয়ে যাবে যে আমার দরবারে অনেকগুলো সম্পদ এসেছে, সাদরে গ্রহণ করে নিবে যে এটা কি হালাল না হারাম। এখন তো এটা তোয়াক্কা হয় না, কিন্তু আমার গোসে পাকের দরবার এটা এমন যে যেখানে তো আলহামদুলিল্লাহ সত্যই চলবে এবং হকেই চলবে এবং হালালেই চলবে, কারণ এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়া আমার গোসে পাকের উপর, জিনার মাধ্যমে আজ পর্যন্ত সত্যের এই দৃষ্টান্তগুলো আমরা পাচ্ছি। জিনাদের দয়ার নজরের কারণে আজকে আমরা যারা মুরিদ রয়েছি, গোলাম রয়েছি, তারাও আমার গোসে পাকের এই মুবারক আখলাক নিয়ে আজকে গর্ববোধ করার আলহামদুলিল্লাহ সুযোগ আমাদের হচ্ছে, যে আমাদের পিরানে পীর দস্তগীরের মুবারক আচরণ এমন ছিল, যে আমাদের গোসে পাকের ইমামুল আউলিয়ার মুবারক আখলাক এমন ছিল, যে আমরা যেই পীরের মুরিদ তো আমার বড় পীরের তো উত্তম আচরণ এমন, তো আমাদের কেমন হওয়া চাই। তো আজকে এই বিষয়গুলো তো আমরা আলোচনা করার সুযোগ পাচ্ছি ওই মুবারক সত্তার কারণে, ওনার মুবারক আখলাকের কারণে। তো এখন আরেকটা বিষয় যদি আমরা চিন্তা করি, যে আজকে চাতুকারিতা এটা তো আমাদের মাঝে বিরাজমান, যে লোভ সম্পদের এটাও আমাদের মাঝে বিদ্যমান, কিন্তু আউলিয়ায়ে কামিলিনের মুবারক জিন্দেগি কিন্তু আমাদেরকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন এটা, যে আমরা যেন তুষামুদের মধ্যে চলে না যায়, আমরা যেন অন্য কারো চাটুকারিতা করতে গিয়ে সম্পদের লোভের কারণে, ইজ্জতের লোভের কারণে বা পজিশনের লোভের কারণে, আজকে তো দুনিয়াবিভাবে যদি আমরা দেখি আমাদের সমাজের মধ্যে শুধুমাত্র পদ নেওয়ার জন্য, সভাপতি হওয়ার জন্য বা কেউ উপরস্থ পজিশনে যাওয়ার জন্য আজকে চাটুকারিতা করে, তুষামুদ করে, হালাল এবং হারামের তওয়াক্কা না করে সম্পদের মালিক হওয়ার জন্য, কিন্তু এই সবগুলো বিষয় আল্লাহ তাআলার পানা, যে গুনাহে পরিপূর্ণ আখলাক, গুনাহে পরিপূর্ণ আচরণ আমাদের কাছ থেকে কি পায়, প্রকাশ পায়। যদি আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আমার গোসে পাকের উত্তম আচরণ থেকে এই শিক্ষাটা নিই, যে আমরাও যেন বাস আল্লাহ তা রাসুলের উপর ভরসা রেখে দুনিয়ার লোভের মধ্যে পড়ে না যায় এবং হালাল এবং হারামের মধ্যে যেন আমরা অবশ্যই চিন্তা করি এবং হালালটা গ্রহণ করে হারামটা থেকে নিজেকে বাঁচায় এবং নিজের পরিবার পরিজনকে বাঁচায়।
একটু করে বলতে চাই এখানে, যে আমরা আইডল বানাই,
জি
আইডল বানাই তো গোসে পাককে বানাই, বলিয়ে কামিলের কি করি, পদাঙ্কন অনুসরণ করি, অনুকরণ করি, যেতে আমাদের জন্য কি রয়েছে, ফায়দা রয়েছে,
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ। দর্শক আমাদের একটি প্যাকেজের সময় হয়ে গেছে, সেটা নেয়ার পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসছি। জি
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আব্বাজান সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি দোস রাহমাতুল্লাহি তাআলা আলী, গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলী এর বিলাদাতের অর্থাৎ জন্মের রাতে তিনি দেখলেন যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওসাল্লাম, সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ান এবং আউলিয়ায়ে এজামগণ রহিমাহুল্লাহু সালাম সহ তার ঘরে তশরিফ নিয়ে আসেন এবং এই শব্দাবলী সহকারে গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলী আব্বাজানকে সুসংবাদ দান করেন যে হে আবু সালেহ, আল্লাহ পাক তোমাকে এমন সন্তান দান করেছেন যে আল্লাহ তাআলার ওলি এবং সে আমার ও আল্লাহ পাকের প্রিয়, আর তার আউলিয়া কেরামের রহিমাহুল্লাহ সালাম এর উপর তেমন শান হবে যেমন সকল আম্বিয়া ও রসুলগণের আলিহিমুসালাম মাঝে আমার শান, সুবহানাল্লাহ আজওয়াজাল। তাছাড়া অন্যান্য আম্বিয়া কেরাম আলিহিমুসালাম এই সুসংবাদ প্রদান করেন যে সকল আউলিয়া রহিমাহুল্লাহ সালাম তোমার নেককার ছেলের অনুগত হবে এবং তাদের কাঁধের উপর তোমার ছেলের কদম হবে, সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমার গোসবাগ রাদিয়াল্লাহু তাআলাহুর সম্পর্কে আমরা শুনছিলাম এবং আমাদের ফজল ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শুনেছি যে গোসবাগ রাদিয়াল্লাহু তাআলাহুর কারামত সম্পর্কে। জি
আলহামদুলিল্লাহ, আমাদের হুজুর গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাই এমন চরিত্রের অধিকারী ছিলেন যে চরিত্রের যতগুলো বৈশিষ্ট্য রয়েছে, উত্তম বৈশিষ্ট্য রয়েছে, সবগুলো বিদ্যমান ছিল। যে আমার হুজুর বলেছেন মাশাআল্লাহ যে লোভের ব্যাপারে যে কোনো জিনিস যদি দরবারে চলে আসে বর্তমান জামানায় সেগুলো সাদরে গ্রহণ করে না হয়, কিন্তু এর কোনো কী করে না, ভালো আর মন্দর ইয়া করে না, পৃথক করে না, নিয়ে নেই। তো সেক্ষেত্রে হুজুরে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির আরেকটি ঘটনা এমন রয়েছে, হযরত সাইয়েদনা শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে রোম রোজ দেশের বাদশাহ, বর্তমানে যেটাকে আফগানিস্তানের প্রদেশ বলা হয়, বাদশাহ চিঠি লিখে পাঠালেন যে আমার দেশের কিছু এলাকার জায়গীয়, অর্থাৎ জায়গীয় বলতে বোঝাচ্ছে সম্পদের উপহার হিসেবে আপনি গ্রহণ করুন, যাতে আপনিও আমার মতো আরামায়েশে জীবন জিন্দেগি অতিবাহিত করতে পারেন। তখন সরকারে বাগদাদ হুজুরে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই কি বললেন, আমাদের পীরু মুর্শিদ গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই বললেন, ফার্সি ভাষায় চারটি লাইন লিখে দিলেন এবং বললেন, যার অনুবাদ কিছুটা এমন, যদি আমার অন্তরে সানজার দেশের কোনো অভিলাষ থাকে, আকাঙ্ক্ষা থাকে, অভিলাষ থাকে, তবে সানজার দেশের বাদশাহের কালো রঙের মুকুটের নেই আমার নসিব কালো হয়ে যাবে। সম্পদকে গ্রহণ করে নাই, সম্পদকে আরো কি মনে করছেন, মুসিবত মনে করছেন। যখন আল্লাহ পাকের স্মরণে আমার গোপন আল্লাহ তাআলার গোপন জিকিরের দৌলতের সাম্রাজ্য আমার অর্জিত, নাম রস সাম্রাজ্যের আমার দৃষ্টিতে জবেরই তুলনা হয় না, অর্থাৎ জবের সম পরিমাণেই তুলনা হয় না। কিভাবে মানে উপমা দিচ্ছেন যে জবের ওনার দৃষ্টিতে জবের সম পরিমাণও না ওই সম্পদ, আজকে বর্তমান সমাজকে গ্রাস করে নিচ্ছে, লোভের কারণে একে অপরের সম্পদ আত্মসাত করছে, একে অপরকে মিথ্যা বলছে, যে নিজের সম্পদ বাড়ানোর জন্য মিথ্যা বলে ব্যবসা করে যাচ্ছে। অর্থাৎ বর্তমান সমাজে এমন এক অবস্থা হয়ে গিয়েছে লোভের কারণে, দুনিয়ার লোভের কারণে লোভে লিপ্ত হয়ে মানুষ ভালো মন্দের মধ্যে কি করছে না, তফাৎ করছে না। এই থেকে আমাদের এই গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির মোবারক চরিত্র থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করা উচিত, যে সম্পদ, যে বলা হচ্ছে যে সম্পদ আপনার নিকট রয়েছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিসের মোবারকা যেখানে বলা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ানকে বলছেন যে আপনাদের মধ্যে কার সম্পত্তি সবচাইতে উত্তম, মানে প্রিয়। সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ান বললেন যে আমাদের বলা হচ্ছে কি নিজের সম্পদ না ওয়ারিসের সম্পদ, তো বলা হচ্ছে আমাদের মাঝে নিজেদের সম্পদেই সবচাইতে প্রিয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আপনাদের মধ্যে ওই সম্পদই আপনাদের যে সম্পদ আপনারা আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছেন। এ থেকে কি বোঝা যায় যে আমরা কি করে নিই, হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলার জীবনী এবং আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মোবারক থেকে এ থেকে বোঝা যায় আমরা দুনিয়ার প্রতি লোভের পরে আমাদের আখিরাতকে যেন নষ্ট করে না দিই।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক, আসলে এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের মুবিন ভাই বলেছেন, আমাদের জাভেদ ভাই বলেছেন যে আমরা অনেক সময় লোভে পড়ে, ক্ষমতার লোভে, সম্পদের লোভে, বিভিন্ন কিছুর লোভে পড়ে আমরা মিথ্যা বলে থাকি, ধোকা দিয়ে থাকি মানুষকে। তো ধোকা এমন একটা জিনিস যে ধোকা যে দেয় সে আসলে নিজে নিজেকেই ধোকা দেয়। একটা বিষয় হচ্ছে যেমন অনেকে অনেক খারাপ কাজ করে থাকে, কিন্তু এই খারাপ কাজটি কিন্তু তাকে নষ্ট করার জন্য যথেষ্ট। যেমন একটি ঘটনা আমার মনে পড়ে গেছে, এক বাদশাহ, তো তিনি ওনার রাজদরবারে অনেক লোক আসতেন, তো একজন ব্যক্তি আসতেন প্রতিদিন, তিনি বলতেন যে বাদশাহকে নসিহত করতেন যে যে আপনার সাথে ভালো ব্যবহার করেছে আপনিও তার সাথে ভালো ব্যবহার করুন, আর যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে তাকে আপনি ছেড়ে দিন, সেই খারাপটি তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এভাবে প্রতিদিন বলতেন। তো বাদশাহ কী করতেন, তার কথা ভালো লাগতো, তিনি বাদশাহ তাকে কিছু তোহফা দিতেন, টাকা দিতেন বা আদান দিরহাম দিতেন, তিনি সেগুলো নিয়ে চলে যেতেন। আবার যখন রাজদরবার বসত, আবার তিনি এসে একই কথা বলতেন যে যে ব্যক্তি আপনার সাথে ভালো আচরণ করেছে, ভালো ব্যবহার করেছে, আপনার উপকার করেছে, তার সাথে আপনি ভালো ব্যবহার করুন, আর যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে তাকে আপনি ছেড়ে দিন, তার খারাপটা তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এখন এই জিনিসগুলো প্রত্যেক জায়গায় এক একটি এমন বিষয় আছে যে কিছু হিংসুক মানুষ থাকে, তো রাজার যে উজির ছিল সে ওই ব্যক্তিকে হিংসা করত এবং সে সবসময় চাইতো যে রাজা তাকে যেন রাজার কাছে যেন সেই ব্যক্তি অপদস্থ হয়। তো একদিন সেই উজিরের মনে কুমন্ত্রণ আসলো, দুষ্টমি আসলো, শয়তানি খেয়াল আসলো। সে কী করলো, বাদশাহকে বললো যে বাদশাহ, এই যে ব্যক্তি যিনি চলে গেছেন, যিনি আপনার কাছ থেকে তোফা নিয়ে যান, তিনি এখান থেকে তো আপনার প্রশংসা করেন এখানে, আর বাইরে পিঠ পিছে আপনার পেছনে গিয়ে বলে যে আপনার মুখে নাকি দুর্গন্ধ। তো এই কথা বলার পর বাদশাহ তো খুব রেগে গেছেন এবং বললেন যে ঠিক আছে, কালকে যখন আসবে আমি তাকে চেক করব, তাকে জিজ্ঞাসা করব। এখন এর পর দিন আবার ওই ব্যক্তি আসছেন। তো আসার আগে উজির কী করলেন, রাজদরবারে না এসে ওই লোকটা যে পথ দিয়ে আসে সেই পথ আগলে অর্থাৎ সে পথে দাঁড়িয়ে থাকলেন। যখন ওই ব্যক্তি আসলো, ওই ব্যক্তিকে নিয়ে বললেন যে আসুন আপনি আমার ঘরে খাবার খাবেন। তো খাবার খাওয়ানো হলো এবং তাকে বেশি করে কাঁচা পেঁয়াজ সালাদ হিসেবে দেওয়া হলো যাতে তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। এবং সেগুলো তিনি ক্ষুধার্ত ছিলেন, খেলেন, খাওয়ার পর তাকে দোয়া দিয়ে চলে আসলেন রাজদরবারে। তা আসার পর বাদশাহকে বললেন যে যে আপনার সাথে ভালো ব্যবহার করে তার সাথে আপনি ভালো ব্যবহার করুন, যে আপনার সাথে খারাপ ব্যবহার করে তাকে আপনি ছেড়ে দিন, তার খারাপটা তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এখন বাদশাহ বললেন যে এদিকে আসো, অর্থাৎ তাকে কাছে ডাকলো। তো যখন কাছে ডাকলো সে কী করলো, এই মুখে হাত দিল এভাবে। এখন বাদশাহর মনে ওই যে মাথায় ওই জিনিসটা চলে আসলো, সন্দেহ চলে আসলো যে সে ব্যক্তি বলে যে আমার মুখ দিয়ে দুর্গন্ধ, তো এখন নাকে হাত দিয়েছে এই জন্যই। আচ্ছা, তিনি কী করলেন, বাদশাহ কী করলেন, একটা কাগজে কিছু লিখে দিলেন, লিখে দিয়ে ওই ব্যক্তিকে দিলেন, বললেন যে অমুক ব্যক্তির কাছে যাও, তুমি যখন অমুক ব্যক্তির কাছে যাবে তোমাকে তোমার প্রাপ্য দিয়ে দেবে। এখন বিষয় হচ্ছে বাদশার একটা উসুল ছিল, পলিসি ছিল, বাদশাহ যদি কাউকে গিফট অর্থাৎ উপহার তোহফা দিতে চান, তা কাউকে খুশি করতে চাইলে নিজের হাতে লিখতেন, আর কাউকে যদি মৃত্যুদণ্ড দিতে চাইতেন তাহলে শাস্তি দিতে চাইতেন, বিশেষ করে মৃত্যুদণ্ড দিতেন, তাহলে সেটা নিজের হাতে লিখতেন না, অন্য কারো হাতে লিখতেন। এখন বাদশাহ ওই দিন কী করলেন, খুব রাগে তিনি কী করলেন, ওই মৃত্যুদণ্ডের মৃত্যুনামাটা নিজের হাতে লিখে ফেললেন। এখন যেহেতু বাদশার পলিসি হচ্ছে মৃত্যুদণ্ড নিজের হাতে লিখবে না, তো এখন ওই ব্যক্তি যখন চলে গেলেন রাজদরবার থেকে, এখন সেই উজির তিনি ওই যে উসুল বাদশার যে উসুল ছিল যে মৃত্যুদণ্ড তো নিজের হাতে লেখে না, কিছু যদি গিফট করা হয় উপহার উপত্র, তখন তাকে যদি কোনো উপহার দেয়া হবে তখন বাদশাহ নিজের হাতে লিখতেন। এখন হ্যাঁ, এখন নিশ্চয় দামি জিনিস। এখন ওই উজির কী করলেন, রাজদরবার থেকে বের হয়ে ওই ব্যক্তির পিছনে লাগলেন, বললেন যে আপনার কাগজটা আমাকে দিয়ে দিন। তো এখন ওই ব্যক্তি সহজ সরল মানুষ, তিনি বললেন ঠিক আছে আমি তোমাকে এই কাগজ দিয়ে দিলাম, তোহফা তুমি নিয়ে নাও। এখন ওই ব্যক্তি কী করলো, ওই যে ওই উজির, সে কী করলো, ওই কাগজটা নিয়ে যার কাছে যেতে বললো তাকে, তার কাছে গেল এবং তিনি যখন কাগজ লেখা দেখলেন যে একে হত্যা করতে হবে, এখন তিনি জল্লাদকে ডাকলেন, তলোয়ার বের করা হলো। এখন উজির বললো যে আমাকে মারবেন না, আসলে এটা আমার নয় কাগজটা, অন্য কারো, আমি অন্য কারো কাগজ নিয়ে এখানে চলে এসেছি। তো তিনি বললেন যে দেখুন, আমাকে বলা হয়েছে যে এই কাগজটা যেই দেবে তাকে হত্যা করো, যেই নিয়ে আসবে তাকে হত্যা করো। এখন তার শিরচ্ছেদ করা হলো, তাকে হত্যা করা হলো। তো এখন এর পর দিন আবার ওই ব্যক্তি রাজদরবারে আসলো যে যে আপনার সাথে ভালো ব্যবহার করে তার সাথে আপনি ভালো ব্যবহার করুন, যে আপনার সাথে খারাপ ব্যবহার করে তাকে ছেড়ে দিন, তার খারাপটি তার জন্য যথেষ্ট। এখন বাদশাহ যখন তাকে দেখলেন, এই কথা শুনলেন, বললেন যে তুমি কীভাবে বেঁচে আসলে। সে বললো বেঁচে আসলে মানে বুঝিনি। তো বাদশাহ বললো যে কালকে কি তুমি কাগজটি নিয়ে আমি যার কাছে যেতে বলেছি তার কাছে যাওনি? তো তিনি বললেন যে আমি আসলে যাচ্ছিলাম, হঠাৎ উজির আমাকে বললো যে এই কাগজটা তাকে দেওয়ার জন্য, তো আমি তাকে দিয়ে দিলাম। এখন বাদশাহ তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি কি আমার পেছনে আমার গীবত করো না, বা আমার সম্পর্কে কোনো কথা বলো না? সে বললো না বাদশাহ আলিজা, আমি তো এরকম কোনো কিছু বলি না। তো বাদশাহ বললেন যে আমি তো শুনেছি যে তুমি বলো মানুষকে যে আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তো তিনি বললেন যে আমি কখনো সেই কথা বলি না। তো এখন বাদশাহ বললো যে কালকে তুমি যখন আমার সাথে কথা বলছিলে তখন মুখে হাত দিয়েছিলে, নাকে হাত দিয়েছিলে, যে তো এটা তো নাকে কেন হাত দে, দুর্গন্ধ আসলে তো হাত দে, তাই না? তো তিনি বললেন যে হ্যাঁ বাদশাহ আলিজা, চাহাপনা অবশ্যই দুর্গন্ধ আসছিল, তবে সেটা আপনার মুখ থেকে নয়, আমার মুখ থেকে। কেননা আমি কালকে উজিরের ঘরে গিয়েছিলাম, উজিরের ঘরে আমাকে খুব খাবারের সাথে কাঁচা পেঁয়াজ খাওয়ানো হয়েছিল, যেহেতু কাঁচা পেঁয়াজ খেয়েছি মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তো আমার দুর্গন্ধের কারণে আপনার কষ্ট হবে, তাই আমি মুখে হাত দিয়েছি। তো বাদশাহ বুঝতে পারলো যে এগুলো সবগুলো উজিরের ষড়যন্ত্র ছিল এবং বাদশাহ বলল যে আপনি বলতেন যে ব্যক্তি আপনার সাথে ভালো ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করুন, যে আপনার সাথে খারাপ ব্যবহার করে তাকে ছেড়ে দিন, তার খারাপটি তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট, এই বলে তাকে গিফট করলেন, তোহফা দিলেন। দর্শক, এখানে আমাদের একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের মুবিন ভাই বলেছেন, আমাদের জাভেদ ভাই বলেছেন খুব সুন্দর তাওয়াজ্জু দিয়েছেন যে আমরা অনেক সময় নিজেদের ক্ষমতাকে বাঁচানোর জন্য, নিজেদের জিতকে রচানোর জন্য, নিজেদের দুনিয়াবি ফায়দার জন্য লোভে পড়ে আমরা কী করি, মানুষের সাথে খারাপ ব্যবহার করে থাকি। কিন্তু হয়তো আজকে আপনি তার সাথে খারাপ ব্যবহার করছেন, আজকে তাকে আপনি ধোকা দিয়েছেন, আজকে তাকে হয়তো আপনি কষ্ট দিয়েছেন, কিন্তু অতি শীঘ্রই আপনার জন্য আপনার পরিণতি অপেক্ষা করছে। এমন পরিণতি আপনি আপনার হবে যে আপনি তো নিজে অবাক হবেন, সাথে সাথে মানুষও আপনার জন্য আফসোস করবে, দুঃখ প্রকাশ করবে। তাই দর্শক, আমরা অনেকে হয়তো এই জিনিসগুলো দেখি আমাদের সমাজে হয়, আমরা আফসোস করে থাকি যে এই ব্যক্তি তো কালকে এরকম করেছে, আজকে তার এই পরিণতি হয়েছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দান করুক।
দয়বারে যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ, দয়বারে যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ, মনে বাসো না পূর্ণ হয় বাগদাদ ওয়ালা মুর্শিদ, ইমদা দাদ কুন আজ বন্দে গম আজাদ কুন, দর্দিন দুনিয়া শাদ কুন, দর্দিন দুনিয়া শাদ কুন, ইয়া গাউসে আজম দস্তগীর, ইমদাদ কুন ইমদাদ কুন, নিতে শিফায়ে কামেলা দরবারে হে কামিল, নিতে শিফায়ে কামেলা দরবারে হে কামিল, এসেছে গুনাহে রোগী বাগদাদ ওয়ালা মুর্শিদ, ইমদাদ কুন ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন, দর্দিন দুনিয়া শাদ কুন, দর্দিন দুনিয়া শাদ কুন, ইয়া গাউসে আজম দস্তগীর, ইমদাদ কুন ইমদাদ কুন, ইমান তর সুরক্ষিত হলো শয়তান থেকে, ইমান তর সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো এই তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ, ইমদাদ কুন ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন, দর্দিন দুনিয়া শাদ কুন, দর্দিন দুনিয়া শাদ কুন, ইয়া গাউসে আজম দস্তগীর, ইমদাদ কুন ইমদাদ কুন, আলিয়াদের গর্ব তুমি গাউসে আজম দস্তগীর, আলিয়াদের গর্ব তুমি গাউসে আজম দস্তগীর, সুফি গণের ইমাম তুমি গাউসে আজম দস্তগীর, ইমদাদ কুন ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন, দর্দিন দুনিয়া শাদ কুন, দর্দিন দুনিয়া শাদ কুন, গাউসে আজম দস্তগীর ইমদাদ কুন ইমদাদ কুন তুমি সকল ফিরদের ফির তুমি চেরোশ জমির তুমি সকল ফিরদের ফির তুমি তো রোশ জমির খোদা ভিরোদের সরদার তুমি গোসে আজম দস্তগীর ইমদাদ কুন ইমদাদ কুন বলতে গম আজাদ কুন দর দিন দুনিয়া শাদ কুন দর দিন দুনিয়া শাদ কুন ইয়া গোসে আজম দস্তগীর ইমদাদ কুন ইমদাদ কুন মুর্শিদ মাইদা বানিয়ে মুস্তাফার প্রেমে রোগী মুর্শিদ আমাইদা বানিয়ে মুস্তাফার প্রেমে রোগী ওসিলা আহমদ রেজার ইয়া গোসে আজম দস্তগীর ইমদাদ কুন ইমদাদ কুন বলতে গম আজাদ কুন দর দিন দুনিয়া শাদ কুন দর দিন দুনিয়া শাদ কুন ইয়া গোসে আজম দস্তগীর ইমদাদ কুন ইমদাদ কুন
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমার গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুয়ুজ আজ যেন আমাদের নসিব হয়, আল্লাহ তাআলা আর কাছে দোয়া হচ্ছে গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকত যেন আমাদের নসিব হয়। দর্শক, আমরা আমাদের যেই আলোচনার বিষয় সেই সম্পর্কে সেই তার মধ্যে আবার ফিরে আসছি, আমাদের মুমিন ভাইয়ের কাছে যাবো।
জি, আলহামদুলিল্লাহ, আমরা ইফতির পর একটি আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির উত্তম আচরণের ব্যাপারে চরিত্রের বিভিন্ন দিক দিয়ে আলোচনা করার সুযোগ হচ্ছে। তো যদি আমরা চিন্তা করি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার গোসে পাককে যেমন আলহামদুলিল্লাহ জাবাজাল বিলায়াত যিনি বন্টন করে থাকেন জিনার দরবার থেকে মিলে, তো আমার গোসে পাকের দরবার থেকে কেউ খালি হাতে ফেরত আসে না। এটা আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মানে উত্তম আচরণ স্বভাব যদি আমরা চিন্তা করি,
এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কেউ খালি হাতে ফেরত আসেনি।
তো আমার সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর গোলামরা কিভাবে ইনাদের দরবার থেকে কেমনে ফেরত ছাবে,
আরেকবার দিলে দ্বিতীয়বার আসতে হতো।
আমাদের গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যেমন তাকওয়া এবং ফরহিজগারিতার মধ্যে অনন্য ছিলেন, ইনি তেমন অল্পে তুষ্ট ছিলেন এবং নেকির দাওয়াতকে প্রসারও করতেন। এর পাশাপাশি গরিব যারা, অভাবী যারা এবং চাহিদা সম্পন্নদের সাহায্য করার মতো গুণাবলীতেও নিজেই নিজের উদাহরণ, এটা অনন্য। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন দিয়েছেন যে কিতাবের মধ্যে আসছে গরিব অভাবী ও চাহিদা সম্পন্নদের সমস্যা সমাধানের প্রেরণা, এটা তার পবিত্র বংশের ধারাই এটা ছিল এবং ইনার পবিত্র স্বভাবের অংশ এটা ছিল। তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়া কখনো কোনো ভিক্ষুককে আমার গোসে পাক ফিরিয়ে দেননি এবং কখনো কোনো চাহিদা সম্পন্নকে খালি হাতে ফিরিয়ে দেননি, এবং এরূপ বলতেন আমি সমস্ত আমল সমূহকে পরীক্ষা করেছি। আমার গোসে পাক বলছেন তার মধ্যে আমি খাবার খাওয়ানো থেকে উত্তম কোনো আমল পাইনি। আরেকজনকে কি করা, খাবার খাওয়া, আমার হাতে যদি হতো তবে কুদরতের খাবার এই খাওয়াইতাম। তো এখন এইরকম আসলে অনেক ঘটনা কিতাবের মধ্যে আসছে যে আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়ার বদলতে আল্লাহ তাআলার বান্দাদের দিল জয়ী, তাদের চাহিদাকে পূরণ করা এবং তাদের অভাবকে দূর করার চেষ্টা করা, যে এই প্রেরণা আল্লাহর বলিদের মাঝে তো ছিলেনই, আর আমার গোসে পাক তো ইমামুল আউলিয়া, তো ইনার মাঝে তো আরও উত্তমভাবেই রয়েছে। তো এরকম একটি ঘটনা শেখ আবদুল্লাহ
জওয়াই রহমতুল্লাহ তাআলাইহি, ইনি বর্ণনা করেন, একবার হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলাইহিকে আমাকে ইশারা করে বললেন, আমার নিকট ক্ষুধার্তকে খাবার খাওয়ানো এবং মানুষের সাথে সদাচরণ করা পরিপূর্ণ এবং অধিক ফজিলত সম্পন্ন আমল। আল্লাহ তাআলার বান্দাদের সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা এবং এটা এবং কি খাওয়ানো, এটা আমার গোসে পাকের সবচেয়ে বেশি পছন্দনীয় এবং এটা অনেক বেশি ফজিলত সম্পন্ন আমল। অতপর বলেন, আমার হাতে টাকা আটকায় না, যদি সকালে আমাকে 1,000 দিনার আসে, কবে সন্ধ্যা পর্যন্ত তা থেকে এক পয়সাও আর অবশিষ্ট থাকবে না। তো যদি আমরা এটা চিন্তা করি যে আজকে আমাদের, যদি আমরা আমাদেরটা চিন্তা করি, আমরা যারা গোলাম দাবি করছি আমার গোসে পাকের, তো আমরা কেমনে জমা করে রাখবো, সঞ্চয় করে রাখবো, যে কেমনে কম খরচ করে আমরা কি বাঁচবো, এটা আমাদের সবার প্ল্যানিং এর মধ্যে, চিন্তার মধ্যে, চেতনার মধ্যে। আর এটা আমি এটা বুঝাচ্ছি না যে জমা করে রাখা, সঞ্চয় করা, তো এটাকে খারাপ বলছি না, মানে এটা বলছি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বলিদের, বিশেষ করে আমার গোসে পাকের কাছে এটা এত বেশি উচ্চ পর্যায়ে ছিল যে ইনার যা আছে ইনি যেন আল্লাহ তাআলার বান্দাদের মাঝে কি করে
আল্লাহ তাআলার রাস্তা
দান করে দেওয়া, এই যে উত্তম গুণাবলী, উত্তম সত্তা ইনার মাঝে ছিল, আচরণ ছিল। তো এই জিনিসটা বলার জন্য, যেমন আমাদের মাঝেও যদি আমরাও এই গুণাবলীটা আনি, যে হয়তো এমন যে আমাদের যা আছে তা দিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে না, যে অনেকে আবার এটা বলবে যে মানে মুবাল্লিগরা এটা আমাদেরকে মাদানী চ্যানেল থেকে বলতেছে যা আছে তা, এটা বোঝানো হচ্ছে না, বরং আমাদেরও সাধ্য অনুযায়ী, আমাদেরও সামর্থ্য অনুযায়ী যেন আমরা আল্লাহ তাআলার বান্দাদেরকে, অভাবী যারা আছে, গরিব যারা আছে,
তাদেরকে খাওয়াই, তাদেরকে
খাওয়াই, দান করি।
দর্শক, যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। দর্শক, আমাদের কাছে একটি প্যাকেজ আছে, আমরা সেটা নেব ইনশাআল্লাহ, এরপরে ফিরে আসবো। জি, প্যাকেজ চালিয়ে দিন।
এটাই হলো সেই বরকতময় স্থান, এই স্থানের ব্যাপারে কোরআনের মধ্যে একটি পূর্ণ সূরা অবতীর্ণ হয়েছে। এটা কি ধরনের পবিত্র স্থান? 300 বছর এখানে যেই বুজুগরা ছিলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে আসহাবে কাহাফের নামগুলোর তাবিজ 9টি কাজের জন্য খুবই উপকারী। এই নামগুলো বহু কাজে আসে। 1. পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য এবং শত্রুর হাত থেকে বেঁচে যাওয়ার জন্য। 2. আগুন নিভানোর জন্য একখানা কাপড়ের টুকরোতে লিখে আগুনে ফেলে দিলে ইনশাআল্লাহ আগুন নিভে যাবে। শিশুদের ক্রন্দন এবং তৃতীয় দিন আসে এমন জ্বরের জন্য এই তাবিজ খুবই উপকারী। অন্যান্য রোগের জন্য ডান বাহুতে বাঁধবেন, উম্মুসিয়াব আন রোগের জন্য গলায় বাঁধবেন। সমুদ্রপথের সফরের মধ্যে নিরাপদ থাকার জন্য এই তাবিজ বড়ই ভূমিকা রাখে। মালপত্রের হেফাজতের জন্য, গুনাহ থেকে মুক্তির জন্য, একটু চিন্তা করুন, আল্লাহর ওলিদের নামের এই বরকতসমূহ রয়েছে, তাহলে তাদের সংস্পর্শে থাকা কি যে বরকত হবে। এখন সুযোগ হয়েছে, তাই আমিও কিছু সময়ের জন্য ওনাদের বরকত হাসিল করি। আল্লাহ তাআলা এখানে শয়ন করার বরকতে আমার কবরকে জান্নাতের বাগান থেকে একটি বাগান বানিয়ে দিক। নামকা নাউ মাতিল আরুস এর সুসংবাদ নসিব হোক এবং আসহাবে কাফের বরকতে বরকত নসিব হোক। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের সম্মানিত ওস্তাদ মহোদয় একটি আয়াত বলেছিলেন যে যদি কোথাও আবার কেউ আসতে চায় তাহলে সূরা কসস এর 20 নং আয়াতের অংশ, যদি কোথাও লিখে দেওয়া হয় সেখানে দ্বিতীয়বার তার হাজিরি নসিব হয়। এখানে কিছু প্রাচীন নিদর্শন রয়েছে, কিছু প্লেট, পাত্র, আরও অন্যান্য জিনিস দেখা যাচ্ছে যেগুলো আসহাবে কাহাফের সময়কালের সাথে সম্পৃক্ততা যেগুলো রয়েছে সেই প্রাচীন কালের সাথে সম্পর্ক রয়েছে।
মাশাআল্লাহ। দর্শক, আমরা আসহাবে কাহাফের সেই গুহা কিছু ক্লিপস আমরা দেখেছি, যেই গুহার মধ্যে 7 জন আল্লাহর ওয়ালি, যারা অর্থাৎ নিজের ধর্মকে, নিজের দিনকে বাঁচানোর জন্য, নিজের ইমানকে বাঁচানোর জন্য ওনারা পলায়ন করে অর্থাৎ সফর করে এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, এবং ওনাদের সাথে একটি কুকুরও ছিল, যে কুকুরটাও তাদেরকে ভালোবেসে তাদের পেছন নিয়েছিল। তো বর্ণনার মধ্যে আসছে যে সেই কুকুরটাও জান্নাতে যাবে, কেননা আল্লাহর ওলিদেরকে সেই কুকুরটা ভালোবেসেছিল। হ্যাঁ, তবে কুকুরের আকৃতিতে নয়, মানুষের আকৃতিতে যাবে। যাই হোক দর্শক, এর বিষয় হচ্ছে যে আল্লাহ ওয়ালাদেরকে যদি কেউ ভালোবাসে তাহলে ওই ব্যক্তি আল্লাহ ওয়ালাদের একজন হয়ে থাকে, এবং কিয়ামতের দিন সেই আল্লাহ ওয়ালাদের আল্লাহর ওলিদের সাথেই সেই ব্যক্তি থাকবে এবং কিয়ামত তার সাথেই হবে। তো দর্শক যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলিকে ভালোবাসার তৌফিক দান করুন,
যার সাথে যার সম্পর্ক তার সাথে
তার হাসদ, এরকম হাদিসে পাকও আমরা শুনেছি। আমি আমাদের মুবিন ভাই এবং জাবেদ ভাইয়ের কাছ থেকে সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের জন্য কিছু মাদানী ফুল চাই।
জি মাশাআল্লাহ, হুজুর যেটা আরজ করছিলাম যে আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির দানশীলতা এবং মানুষকে উত্তম আচরণ করা, সদাচরণ করা, এবং সাথে আল্লাহ তাআলার বান্দাদেরকে খাওয়ানো, এই গুণাবলীগুলো, বিশেষ করে এই স্বভাবগুলো আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মুবারক জীবনীর মধ্যে খুবই আলহামদুলিল্লাহ জাফাজাল আমাদের জন্য, উম্মতে মুহাম্মদীর জন্য, আমার গোসে পাকের মুরিদদের জন্য এই আখলাকগুলো নেওয়ার মাধ্যমে বড়ই ফায়দা মিলবে। যেভাবে আমরাও তো চাই যে আমার গোসে পাক আলাইহি রহমতুর রহমানের উত্তম আদর্শ ধারণ করে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি, যে আউলিয়া কামেলিনের অনুসরণ করে যেন যেতে পারি। তো আলহামদুল্লাহ আমার আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলীও আমাদেরকে দাওয়াতি ইসলামের এই মাদানী পরিবেশ, দিনী এনভায়রনমেন্ট আমাদেরকে দিয়েছেন। তো যেটার মধ্যেও আলহামদুলিল্লাহ আউলিয়া কামেলিনের আখলাকগুলোকে আমাদের মাঝে আলহামদুলিল্লাহ উত্তমভাবে শিখানোর আলহামদুলিল্লাহ চেষ্টা চালানো হয়। ঠিক একইভাবে আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির উত্তম আদর্শগুলোও যেন আমরা কী করতে পারি, ধারণ করতে পারি। আমরা যদি চাই আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির উত্তম আদর্শগুলো প্র্যাকটিক্যালি শিখতে এবং আমল করার জজ্বা আমাদের মাঝে আনতে, তাহলে আমি বলবো মাদানী কাফলার দাওয়াত যেন আমরা কবুল করে নিই। যেহেতু মাদানী কাফলার মধ্যে আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ওই ফাইজানগুলোই তো আলহামদুলিল্লাহ বণ্টিত হয় দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে। তো এবং সাথে সাথে অপরকে খাওয়ানোর এই অভ্যাস আলহামদুলিল্লাহ মাদানী কাফলায় যাওয়ার বদৌলতে, যেমন এই পরিবেশের মধ্যে না এটা সুযোগটা বারবার কি আমাদের সামনে চলে আসে। অনেক সময় আমরা কেমনে ব্যবস্থা করব, কিভাবে করলে আমরা এই উত্তম কাজগুলো করতে পারবো, তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিনী পরিবেশে এই কাজগুলো খুব সহজে করার কি আছে, অপরচুনিটি আছে। তো আমি সবাইকে দাওয়াত দিব, আমরা দাওয়াত ইসলামের মাদানী মহলে সম্পৃক্ত হয়ে, পরিবেশে সম্পৃক্ত হয়ে, যে নিজেও আউলিয়ায়ে কামিলিনের আদর্শের উপর কি চলার চেষ্টা করি এবং অপরকেও দাওয়াত পেশ করি যেন আমরা নিজ গুণা থেকে বাঁচি, আল্লাহ তাআলার নেক বান্দাদের অনুসরণের মধ্যে অতিবাহিত করি। মাশাআল্লাহ।
দর্শক আমরা আমাদের জাবেদ ভাইয়ের কাছ থেকে সংক্ষেপে
আলোচনা করছি। সৈয়দি গোসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যে আমরা প্রথমে সব শ্রবণ করেছি যে ইনিও হিজরত করছেন, অর্থাৎ অন্য জায়গায় গিয়েছেন, কিসের জন্য? ইলমে দ্বীন হাসিল করার জন্য। তো আমিও প্রত্যেককে আরজ করব,
আমরা থেকে বাগদাদে তো,
হ্যাঁ বাগদাদে তো স্টিফ গিয়েছি, তো আমরা চাইলে কি করতে পারি, মাদানী কাফেলায় সফর করতে পারি, মাদানী কাফেলায় সফর করে ইলমে দ্বীন হাসিল করতে পারি। হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলার 15 বছর যাবত প্রতি রাতে একটা করে কোরআনে পাকের তিলাওয়াত খতম করেছেন।
অবশ্যই আসলে সৃষ্টির সবার নেকির প্রয়োজন আছে, কিন্তু গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বা বুজুর্গানে কিরামের যে নজর করা, নজর এটা এমন একটা জিনিস, যেমন মনে করুন আপনি এভাবে ধরে নিন যে আমি কাউকে মহাব্বত করি, মনে করুন আমার বড় ভাই বলুন বা আমার বাবা বলুন, তো আমি মনে করুন আমার বাবাকে সবসময় কোনো একটা এমনভাবে এমন কাজ করছি যাতে আমার বাবার দৃষ্টি আমার উপর পড়ে, বা আমার বস, অফিসের বস আছেন, আমি এমন কোনো কাজ করছি যাতে আমার বসের দৃষ্টি যেন আমার উপর পড়ে, যে রাশেদ আমাকে মহব্বত করে ভালোবাসে এবং রাশেদ আমার জন্য এই কাজটা করছে। তো নজর করা, যে আমরা যে নিয়াজ করে থাকি, নজর করে থাকি, আমরা যদি এই ইসালের স্বভাবটা পৌঁছিয়ে থাকি, যখন ওনার কাছে এই ইসালের স্বভাবটা পৌঁছাবে, যে কে পৌঁছালো, যে অমুক ব্যক্তি এই জিনিসটা পৌঁছিয়েছে, তখন ওনার একটা নিগাহ দৃষ্টি ওই ব্যক্তির উপর পড়বে। দেখুন অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহর
বলিগণ, আল্লাহর বলিরা তো টাকা চায় না,
জি টাকা চায় না, জি না, জি
ওনারা তো চায় যে আমরা কি করি,
আমরা কি করি। জি এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি নজর করি, আমরা যদি সওয়াব ইসালের সওয়াব ওনাদের জন্য ওনাদেরকে প্রেরণ করি, তাহলে বিষয়টা হচ্ছে উনি তো আমিও সওয়াবের অংশীদার হব, সাথে সাথে ওনাকে সেই সওয়াবটা আমি ইশার করলাম, তিনি অংশীদার হবেন, সাথে সাথে সবচেয়ে বড় ফায়দা আমার নিজের, যে ওনার নিগাহ দৃষ্টি আমার উপর পড়বে। যদি কারো উপর গোসে পাকের একটি নিগাহ দৃষ্টি পড়ে যায় তাহলে দুনিয়া এবং আখিরাতে তার তো সব কিছুই পার হয়ে গেছে। আল্লাহ তালা আমাদেরকে গৌসে পাক রহমতুল্লাহ তালাহি সুবদৃষ্টি দান করুক, আমার রসুল সাল্লাহ আলহিয়াস্লামের নিগাহ কারাম দান করুক। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। صلى الله على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم
جيلاني جيلاني غوث پاک جيلاني 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 بار پیر جيلاني مودر جانو پرانی